বিমলানন্দ সরস্বতী তিনি এইখানেতে আসেন, তাহার এই সবগুলি বিচার শ্রবণ করে দিয়ে তিনি অত্যন্ত উৎসাহিত হলেন। ঠাকুরের চার পাঁচ পদ্মেতে তিনি নিবেদন করেন যে আমি এই মহাপুরুষকে আমার গুরু রূপেতে বরণ করল। ভক্তি বিনোদ অনুমোদন করলেন, কিন্তু যখন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার পাঁচ পদ্মে জ্বালাইলেন যে আপনি আপনাকে আমি গুরু রূপেতে বরণ করছি, আপনি আমাকে দীক্ষা আর হরিনাম প্রদান করেন। এই মহাপুরুষ বললেন যে তুমি সমস্ত শাস্ত্রেতে পণ্ডিত, ইংরেজি, হিন্দি, বাংলা, সংস্কৃত ইত্যাদি, আর তোমার উপাধি হচ্ছে সরস্বতী, বাংলার সমস্ত সংস্কৃতজ্ঞরা মিলে তাহাকে উপাধি দিয়েছিল, অদ্ভুত তিনি জ্যোতিষ শাস্ত্র ইত্যাদিতে, গণিত শাস্ত্রেতে পারঙ্গত ছিলেন, আশুতোষ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়তে তাহার জন্য স্থান রেখেছিলেন সুরক্ষিত, তিনি তাহাকে গ্রহণ করেন নাই। তিনি বলেছিলেন আকাশের তারা পৃথিবীর বালিগন্মার জন্য আমি আসি নাই, আমি জগৎ জীবেতে মহাপ্রভুর কথা, মহাপ্রভুর নাম, কৃষ্ণের নাম প্রচার করবার নামের জন্য জগতে এসেছি। তাই ভক্তি উনি বরকিশোর দাস বাবাজী মহারাজ বললেন তুমি অত সুপণ্ডিত বড়, আর ছিল ভক্তি বিনোদ ঠাকুরের তুমি পুত্র, আমি তোমাকে আমি হরিনাম তুমি দেব, তুমি আমার থেকে পণ্ডিত আর তুমি বৈষ্ণব, কুচিতেই দেবেন না। আর ইনি প্রতিজ্ঞা করেছেন যে তাহার ছাড়া আমি আর কেউ কেউ গুরু করবো না, আর তিনি বলছেন যে আমি জগতে কাউকে শিষ্য করবো না। শেষ পর্যন্ত অনেকদিন খাওয়া দাওয়া ছেড়ে দিলেন, চন্দ্রায়ণ ব্রত এখানে করেন, কুচিতেই বাবাজী মহারাজ তাকে স্বীকার করেন নাই। প্রভুপাদ তাহার আত্মকথাতে তিনি এটা দিয়েছেন যে আমার অভিমান ছিল যে আমি পণ্ডিত, কিন্তু তাহার পাদ পদ্মে গেলাম আমাকে তিনি বঞ্চনা করতে লাগলেন। তখন ভক্তি বিনোদ ঠাকুর বললেন যে এই ছেলেটা কি মারা যাবে, জীবের উপরে তো দয়া করা উচিত, আপনি এর উপরে দয়া করতে পারেন না। তখন তাকে অনেক বুঝাইলেন, তখন তিনি সম্মত হলেন, একমাত্র তিনি শিষ্য তিনি তাহাকে করেছিলেন, একমাত্র, আর কেউ কেউ শিষ্য করেন নাই। যেরকম হতে লোকনাথ গোস্বামী নরোত্তম ঠাকুরকে একমাত্র শিষ্য গ্রহণ করে, আর পৃথিবীতে সর্বত্র গৌরচন্দ্রের কথা, গৌরচন্দ্রের উপদেশ যেরকম হতে সর্বত্র প্রচার করেছেন, এই মহাপুরুষ পরম বিরক্ত, পরম বৈরাগ্যমান, আর বিপ্রলম্বরসের মূর্তি যে গৌরকিশোর দাস বাবাজী মহারাজ, তার কাছ থেকে দীক্ষা হরিনাম ইত্যাদি নিয়ে সমস্ত বিশ্বতে যেরকম ভাবে প্রচার করেছেন আপনারা দেখছেন, তারই ফলেতে আপনার সকলেই এই সমস্তগুলি আপনারা এসেছেন আর গৌরধাম ইত্যাদি পরিক্রমা করছেন। আমি আর বিশেষ বলব না, সময় অনুসারে যেখানে যেখানে যে প্রসঙ্গ হবে ওই অনুসারেতে আমরা সকল বর্ণন করব। আপনাদের বহু দূর যেতে হবে, সময় হয়ে গিয়েছে, এখানে থেকে আপনারা হরিহর ক্ষেত্রে যাবেন একটু যে, তারপরে দাইনের দিকে হরিহর ক্ষেত্র থেকে দর্শন করে এসে আমঘাটাতে আমাদের ওখানেতে কিছু জলখাবার ব্যবস্থা আছে বাল্য ভোগে, এবং তারপরে সেখান থেকে সুবর্ণ বিহার হয়ে আমরা নৃসিংহপল্লিতে আমরা যাব, ওইখানে সমস্ত প্রসাদ দেওয়ার ব্যবস্থা আমঘাটা। প্রথমে যাব আমরা হরিহর ক্ষেত্র,
চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ, বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ, পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্বিষে। আমরা যেখানেতে উপস্থিত হয়েছি এই স্থানের নাম হচ্ছে হরিহর ক্ষেত্র। আমরা প্রথমে গোদ্রুমেতে আমরা প্রবেশ করেছি, গোদ্রুমের গোদ্রুম দ্বীপের অন্তর্গত গোদ্রুম দ্বীপ স্বরূপগঞ্জ গাদিগাছা সুবর্ণ বিহার আমরা পিছনে ছেড়ে এসেছি, এরপরে যাব। এই হরিহর ক্ষেত্র এবং নৃসিংহপল্লী, দেওপল্লী, এই সব হচ্ছে গোদ্রুম দ্বীপের অন্তর্গত। আর এইখানে থেকে এদিকে কোন দিক পড়বে, পশ্চিম দিকে, এইটাকে বলে মধ্যদ্বীপ, মজিদা গ্রাম, পুষ্কর ক্ষেত্র, আর আর সবগুলি স্থান আছে, হংসবাহন, এইসব পঞ্চবেনী, এই হচ্ছে মধ্যদ্বীপের অন্তর্গত। আমরা এইখান থেকে মধ্যদ্বীপকে উপনাম করব। আর আমরা বর্তমানে যেখানে এসেছি হরিহর ক্ষেত্র, ভক্তিবিনোদ ঠাকুরের ধাম মাহাত্ম্যতে আপনারা শ্রবণ করলেন। আমি সংক্ষেপেতে কিছু বলি। সত্যযুগ থেকে আরম্ভ করে এই শিব তত্ত্ব, বিশেষ করে শিবতত্ত্ব সম্বন্ধে আমার পূর্ব বক্তা তিনি বলেছেন যে সে খুব জটিল তত্ত্ব, সত্যি সত্যি জটিল তত্ত্ব। তিনি বিষ্ণু, আবার তিনি জীব, কিরকম হয়ে সম্ভব হয়? যে কল্পেতে কোনো যোগ্য জীব পাওয়া যায় না, প্রায় শিবের মতন যোগ্য তত্ত্ব পাওয়া যায় না জীবের মধ্যে। এই জন্য ব্রহ্ম সংহিতাতে বলেছেন যে দুধ, দুধ থেকে বিকার যোগেতে অম্ল যোগেতে দধি হয়, ওই দইটা অন্য কোনো তত্ত্ব না, দুধই থেকে হয়েছে। দুধের যা গুণগুলি, ঘি দই মধ্যে পূর্ণ মাত্রাতেই থাকে। দুধটাকে মন্থন করে আবার মাখন হবে, তাকে গলিয়ে দিলে ঘি হয়ে যাবে, আবার দইটাকেও মন্থন করে দিয়ে মাখন হয়ে তার থেকেও ঘি হয়ে যাবে। ঘিয়ের পোটেন্সি সর্বত্র আছে, একই তত্ত্ব। ওই রকম হওয়াতে বিষ্ণু তত্ত্ব সদাশিব হচ্ছেন বিষ্ণু তত্ত্ব, একই তত্ত্ব। কিন্তু কর্ণাব্দি সাহির এই নেত্রের দ্বারা ওই তাহার তেজ, মহাবিষ্ণুর তেজ প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে তার সঙ্গে প্রকৃতি, তার সঙ্গে মহাবিষ্ণু, তাহার তেজ মানে সদাশিব তত্ত্ব, আর তার মধ্যে এই প্রকৃতির গুণ মিলিয়ে দিয়ে তারপরে এই হচ্ছে শঙ্কর তত্ত্ব, এই যিনি কৈলাসেতে থাকেন। ইনাকে রুদ্র তত্ত্ব বলতে পারা যায়, ব্রহ্মার মধ্যে তা নয়। ওখানে বলছেন এক দ্বীপ থেকে অন্য দ্বীপ জ্বালিয়ে দিলে যেরকম হয়, ওই দ্বীপগুলি এক নয়। এই জন্য ব্রহ্মার আর বিষ্ণুর যে তত্ত্ব এক নয়। ব্রহ্মা কে বলা হচ্ছে জীব তত্ত্ব, তার মধ্যে বিষ্ণুর গুণটা প্রবেশ করে দিয়ে আর এই জগতের সৃষ্টি ইত্যাদি যে করা, এই জন্য তাকে গুণাবতার বলা হয়। শঙ্কর যদিও আর বিষ্ণুও গুণাবতার, কিন্তু তাদের মধ্যে তফাৎ আছে। গুণাবতার বিষ্ণু হলেও তিনি গুণাবতার শুধু গুণী নন, তাহার গুণী ব্রহ্মা এবং শঙ্করের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে জগতের সৃষ্টি এবং ধ্বংস কার্য করান। প্রায় ব্রহ্মার মতন জীব পাওয়া যায় যে ব্রহ্ম হতে পারে, ব্রহ্মা হতে পারে আর জগতের সৃষ্টি করতে পারে। এই জন্য প্রায় তিনি হচ্ছেন জীবতত্ত্ব, কিন্তু শিবতত্ত্ব প্রায়ই পাওয়া যায় না, ওই রকম হে যোগ্য জীব। ব্রহ্মা যদি 100 জন্মেতে যদি তপস্যা করে আর সেই সমস্ত গুলগুলিকে সঞ্চয় করে, তারপরে তিনি শিবত্ব লাভ করেন, আর সেই শিব বহুদিন আরাধনা করে বৈষ্ণবত্ব লাভ করেন। এই জন্য বুঝুন যে সেই কি তত্ত্ব। এই তত্ত্বকে সরলভাবেতে কিছু বুঝাইবার জন্য বলি, অনেকে মনে করেন যে শিব, ব্রহ্মা আর বিষ্ণু এক তত্ত্ব, কিন্তু এক তত্ত্ব নন তিনি তাহারা। যখন তিনি সদাশিব হবেন তখন তিনি জাতি হবেন, তথাপিও মহাবিষ্ণুর একটা পৃথক শক্তিমান তত্ত্ব তিনি। শিব হচ্ছেন শক্তি তত্ত্ব, এই জন্য সবসময় তার মধ্যে অভিমান থাকে। এক বলা হয়েছে, যেরকম প্রিয়ত্ব হেতু গুরুকে আর ভগবানকে এক বলা হয়েছে, অন্যথায় এক তত্ত্ব নয়। প্রাচীন কালেতে সতযুগে আপনারা সতীর নাম জানেন, এক সময় সতী শঙ্করের সঙ্গে দণ্ডকারণ্যেতে উপস্থিত হয়েছে। সেইখানে শঙ্কর কৈলাসে স্থিত দেখেন যে আমার আরাধ্য রামচন্দ্র এখানে বেশ সুন্দর লীলা তপ করছেন, এখানে সেই জন্য তার ওই রকম লীলা দেখবার জন্য সেখানে উপস্থিত হয়ে গিয়েছে। আর সেই সময়তে সীতার হরণ হয়ে গেছে, রামচন্দ্র তখন লক্ষণকে ধরে হাসিতে হাসিতে তুমি কোথায়। তিনি প্রত্যেক তরু লতা গুল্ম এমনকি গোদাবরীকেও তিনি জিজ্ঞাসা করেন সীতা আমার কোথায় গেলেন, পাগল হয়ে গেলেন তিনি। আর সেই সময়তে সতীকে নিয়ে শঙ্কর ওখানেতে আসলেন, তাকে প্রণাম করলেন, আর তাহার আড়াল তাকে দিয়ে তাহার চোখের আড়াল হয়ে আর তিনি তাকে পরিক্রমা করলেন। অনেক দূর থেকে পরিক্রমা করে তাকে সাষ্টাং দণ্ডত প্রণাম করলেন। যখন দণ্ডত প্রণাম করলেন তখন সতী বললেন তুমি কাকে প্রণাম করেছ? তো আমি আমার ইষ্টদেব পরব্রহ্মকে রামকে আমি প্রণাম করেছি। তো ইনি কি পরব্রহ্ম? যার স্ত্রী হারিয়ে গেছে, কেউ চুরি করে নিয়ে গেছে, আর তিনি জানেন না, আর হাসিতে হাসিতে কামুকের মতন স্ত্রী পিছে দৌড়াচ্ছেন, আর তিনি সর্বজ্ঞ নন, অত তিনি কীরকম পরব্রহ্ম হবেন? এই দশরথ পুত্র তিনি না পরব্রহ্ম রাম? তখন তিনি বলছেন সন্দেহাত্মা বিনশ্যতি, তোমার ইনার ভগবানের প্রতি তোমার এইরকম হতে এটা তোমার ই হলো অপরাধ, তোমার সন্দেহ হলো। আচ্ছা তুমি যদি কিছু পরীক্ষা করতে চাও পরীক্ষা করো, আমার তো ইনি ইষ্টদেব। শঙ্কর পার্বতীর গুরু সতী দেবী, কিন্তু গুরু কথাতে বিশ্বাস হলো না। যখন গুরুতে বিশ্বাস হলো না তখন কি হবে? তখন তিনি বলেন যে তুমি পরীক্ষা করে লো। তখন তিনি ওখান থেকে চলে আসছেন একটা বট বৃক্ষেতে, ওখানে বসলেন, আর সতী দেবী বলছেন যে কীরকম পরীক্ষা করি। তখন চিন্তা করলেন যে রামের রূপ যদি আমি সীতা দেবীর যদি রূপ ধারণ করি তাহলে তো ইনি যদি মনুষ্য হন তাহলে আমার পিছে দৌড়াবেন, এই বলে সীতা দেবীর তিনি রূপ ধারণ করলেন। আর রামচন্দ্রের দিকে যাচ্ছেন, রাম তাকে দেখছেন না, আবার ঘুরে তার সামনে আসছেন, রাম আবার অন্যদিকে চলে যাচ্ছেন, আর হাসিতে হাসিতে বলছেন, বলছে আমাকে দেখছে না, আবার তার সামনে গেলেন। যখন সামনে গেলেন তো রাম হাত জোড়ে বললেন যে প্রভু কোথায় গেল, আপনি এখানাতে একলে আছেন? আর এই বলে মা বলে সম্বোধন করে তাকে প্রণাম করলেন, হে সতী দেবী, হে মা, শঙ্কর কোথায় গেলেন? তখন যে সেইটা কীরকম জানলো? যদি মানুষ হতো তাহলে তো জানতে পারতো না, তাহলে এইটা সর্বজ্ঞ, এই জন্য পরব্রহ্ম, আমি শঙ্করের কথা বিশ্বাস করি নাই, আমার গুরুর কথা আমার পতি কথার আমি বিশ্বাস করি নাই, তাহলে আমার কি ভয়ঙ্কর দশা হবে? এই বলে মনে মনে চিন্তা করলেন আর হাত জোড়ে তাকে প্রণাম করলেন। প্রণাম যখন করে যখন উঠছেন তখন দেখেন যে যেই দিকে তাকান সেই দিকে দেখেন রাম আর সীতা, যেই দিকে দেখেন প্রত্যেকটি গাছ প্রত্যেকটি লতা চারিদিকে শুধু রাম আর সীতাকে দেখেন। তখন এটি কি হলো? দেখাচ্ছেন যে সে রাম সীতা দেবী চোরি হরণ হয় নাই, তাহার কাছেই আছেন, তুমি ভুল বুঝলে, ইনা তাহার লীলা, লীলাতে এই জগৎকে দেখাচ্ছেন, তার সীতাকে কে হরণ করতে পারেন এটা দেখিয়ে দিলেন। তারপরে দেখেন কি একেবারেতে তিনি কাঁদতে লাগলেন আর তাহার চরণেতে প্রণত হলেন। আবার যখন উঠেন তো দেখেন যে হাসিতে হাসিতে রাম করতে 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 আবার অন্যদিকে যাইছিলেন। তখন তিনি বলেন যে হা তা আমার তো শঙ্করের চরণেতে অপরাধ হয়েছে আর রামের চরণে তো অপরাধ হলো। তখন ধীরে ধীরে যখানে শঙ্কর ছিলেন সেখানে গেলেন, তিনি বলেন যে তুমি পরীক্ষা করেছ? বলেন যে প্রভু আমি কি পরীক্ষা করব, আপনার কথাই সত্য, আমি কি পরীক্ষা করব? শঙ্কর দেখলেন যে সে আবার আমার কাছে মিথ্যা কথা বলে। একটা তো প্রথমেই আমি বলেছি সন্দেহ করেছে, আর আবার সে পরীক্ষা নিয়েছে, আবার সীতা রূপ ধারণ করে যিনি আমার মা। তখন তিনি একটু ভিতরে ভিতরে বিক্ষুব্ধ হলেন আর বললেন যে সে তুমি আমার মায়ের যখন রূপ ধারণ করেছ আমার আরাধ্যা দেবীর, তখন আর তুমি আমার পত্নী রূপেতে থাকতে পারবো না, আজ থেকে তোমাকে আমি মা বলে সম্বোধন করব আর মা বলেই তোমাকে জানি। ইতিমধ্যে দেবগণ পুষ্প বৃষ্টি করল, আপনা ছাড়া এরকম হয় কেউ প্রতিজ্ঞা করতে পারে না, আপনি সতীকে প্রত্যাগ করে দিয়ে আর তাকে মা রূপেতে ওই পত্নীকে আপনি মা বলে তিনি করেছেন, এরকম কখনো সম্ভব নয়, আপনার পক্ষে সম্ভব। তখন সতী বললেন যে সে এখানে কি কেন আকাশবাণী হলো, এটা এর মানে কি? তখন কিছু বললেন না। যখন আশ্রমে গেলেন, ওখানে যে তাকে সামনে তাকে আসন দিলেন, যেরকম মাকে সামনে আসন দেয়, আর বাঁয়ের দিকে তাকে আসন দিলেন, তখন আর তাহার আরো দুঃখ হলো। তখন তিনি সমাধিস্থ হয়ে গেলেন বহু দিন পর্যন্ত, আর তাকে সঙ্গে কোনো কথাবার্তা নাই। তখন তিনি খুব দুঃখী হলেন। ইতিমধ্যে দক্ষ প্রজাপতি সঙ্গে আর শঙ্করের সঙ্গে কিছু বিরোধ হলো। তখন তিনি বললেন যে সে আমি মায়ের বাড়িতে যাব, বাপের বাড়িতে ওখানে যজ্ঞ হচ্ছে। তিনি বললেন ওখানে যেও না, তার সঙ্গে আমার বিরোধ একটু, সে আমার সঙ্গে বিরোধ করে, আমার তো কারোর সঙ্গে বিরোধ নাই, অতএব তুমি যেও না, গুরুর কাছে পিতার নিকটেতে শ্বশুর নিকটেতে বিনা দেশেও বিনা নির্দেশে আজ্ঞাতেই যাওয়া চলে, কিন্তু যেখানে বিরোধ রয়েছে আমার সঙ্গে আর তুমি আমার পত্নী, তুমি তার কন্যা হলেও তোমাকে আর এটা মান দিবে না, আর আমার ওখানে অপমান কিছু করবে আর তুমি থাকতে পারবো না, এই জন্য যাওয়া উচিত নন, তথাপি তুমি যা ইচ্ছা করো করো। তখন সতী দেখলেন যে আমার কাকে তো এখন পত্নীত্ব থেকে খারিজ করে দিয়েছে, আমি আর শরীর ধারণ করে কি করব, যা হওয়ার হবে হবে, আমি বাপের বাড়ি যাই। এই জন্য তার কথা না শুনে বাপের বাড়ি গেলেন, সেখানে দেখলেন যে শঙ্কর ক্ষেত্রে সেটি ভাগ দেওয়া হয় না যজ্ঞের মধ্যে, তার অপমান করা হচ্ছে, সেই সময়তে তিনি শরীরটাকে প্রত্যাগ করে দিলেন। প্রত্যাগ করে দিয়ে তার আগুন যোগমায়াতে লেগে গেল আর তিনি পুড়ে ভস্ম হয়ে গেলেন। পরবর্তীকালেতে তিনি আবার পর্বত রূপে হিমালয় পর্বতের কন্যা রূপেতে জন্মগ্রহণ করে, আবার ফের পার্বতী হলেন, আবার ফের শঙ্করের সঙ্গে বিবাহ হলো, ওই শরীরে তো হয় না। এই জন্য যাহাদের এইরকম সন্দেহ থাকে তাদের এরকম হয় বিনাশ হয়ে যায়। অতএব শঙ্করের আরাধ্য হচ্ছেন শ্রীরামচন্দ্র অথবা কৃষ্ণ, বৃন্দাবনেতে গোপীশ্বর হয়ে তিনি শঙ্কর তিনি কৃষ্ণের সেবা করছেন, আর সেখানে যে কি অবস্থা তাহার হয়েছিল, গোপীরা গুলচা মেরে তাকে গাল ফুলিয়ে দিয়েছিল, তিনি রাসস্থলীতে উপস্থিত হয়েছিলেন, রাস থেকে চুল ধরে তাকে বাহার করে দিল, জিজ্ঞাসা করলেন যে সে তুমি এই যে গোপী হয়েছ তোমার পতির নাম কি, বলতে পারেন নাই, বলে তোমার শ্বশুরের নাম কি, তোমার জন্মস্থান কোথায়, কিছুই বলতে পারেন নাই। শেষ পর্যন্ত গুলচা মারে তাকে বাহার করতে লাগলো, পূর্ণিমা দেবী এসে আবার তাকে কৃপা করে দিয়ে গোপী রূপেতে সেখানে অধিকার। সেই শঙ্কর আর কৃষ্ণ এক হয়ে যাবেন, রাম আর কৃষ্ণ কি এক হয়ে যাবেন, প্রিয়ত্ব হতিতে হরিহর বলা ইত্যাদি হয়েছে। কৃষ্ণের লীলাতে আমরা দেখতে পাই যে একটি পৌণ্ডরীক বাসুদেব ছিল, শ্রীগাল বাসুদেব, তাহার দুইটি হাত ছিল, সে বলতো যে আমি বাসুদেব, দুটি কাঠের হাত এখানে লাগিয়ে নিয়েছিল, আর নিজেকে বলতো চতুর্ভুজ বাসুদেব। কৃষ্ণের কাছে দূত পাঠাইল যে তুমি বাসুদেব নাম তুমি ছেড়ে দাও, আমি হচ্ছি বাসুদেব, আর তোমার দুই হাত তুমি ওখানে থেকে বাহার কেটে দিয়ে বাহার করে দাও যদি তুমি থাকতে চাও, নচেত আমার সঙ্গে যুদ্ধ হয়ে তোমাকে আমি মেরে ফেলব। তখন কৃষ্ণ ওই সভাতে হাসতে হাসতে বলল শ্রীগাল বাসুদেব, আর সকলেই হাসতে লাগলো। তখন কৃষ্ণ তার উপরে আক্রমণ করেন, ভীষণ যুদ্ধ হয়। যখন হারতে লাগলো তখন তাহার মিত্র কাশী নরেশ ওখানেতে আসলো যেখানে শঙ্কর থাকেন, কাশী নরেশকে মুন্ড কেটে দিলেন কৃষ্ণ চক্র দ্বারা, আর কাশীর ওখানেতে রাজভবনেতে তাকে ফেলে দিলেন, আর একেও বধ করলেন পণ্ডরূপকে। আর তারপরে তাহার ছেলে আসলো কাশী নরেশের, ইনার সঙ্গে যুদ্ধ করে তাহাকেও তিনি মেরে ফেললেন, তারপরে চক্র ছেড়ে দিলেন কাশীর উপরেতে। কাশীর উপরে চক্র ছেড়ে দেওয়াতে সে একেবারে পুড়িয়ে ভস্ম করে দিল শঙ্কর, তাহার মৃগের ছালা আর তাহার অসন বসন সব কিছু প্রত্যাগ করে দিয়ে কোথায় ত্রিশূল পড়লো কোথায় কি, আর ন্যাংটা ওখান থেকে পালিয়ে পালিয়ে দেখলেন যে কোথায় যাই, তার দুটি স্থান দেখলেন যে এইটা হচ্ছে হরিহর ক্ষেত্র, এইখানেতে আমি মহাপ্রভুর শরণাগত হলে এই আমাকে কৃষ্ণ কিছু করবে না, মহাপ্রভু তাই কৃষ্ণ, এই জন্য এইখানে শরণাগত হয়ে এইখানেতে আবার এইখানে থেকে পরবর্তীকালেতে এ কাম্রকাননে পুরী জগন্নাথের ওখানে মহাপ্রভুর ওখানে সম্পাদিত বিহার করবেন, সেখানে আমার রক্ষা হবে, এই জন্য পালিয়ে আর ওইখানে তিনি গিয়েছে আর এইখানে শরণ নিয়েছেন। এই স্থান কাশীর আর কৈলাস অপেক্ষা অত্যন্ত শ্রেষ্ঠ, বহু শ্রেষ্ঠ। এখানে গৌর গৌর নাম যখন জাপ করেন একসঙ্গে রাধা আর কৃষ্ণ মিলিত গৌর নাম, রাধা ভাব দ্যুতি সুবিলিতম নম কৃষ্ণ স্বরূপম। আর কাশীতে তিনি রাম রাম শুধু করেন, ওখানেতে তিনি তারক ব্রহ্ম নাম কানেতে দিয়ে তিনি মুক্তি দেন, আর এইখানে তাহাকে কৃষ্ণ প্রেম প্রদান করেন, যেরকম গোপীশ্বর হয়ে ওখানে প্রদান করেন, এই স্থানেতে তিনি ওই কৃষ্ণ গৌর প্রেম প্রদান করেন, তাহলে গৌর প্রেমের দেখার যে কিরকম মহিমা। এই জন্য আরো একটি কথা আছে, এখানে তো তিনি এক নন, আরাধনা আরাধনা করবার জন্য তিনি এসেছেন গৌর। আবার সেই রামেশ্বরকে স্থাপনা করবার পরে যত লোক দর্শক লোক ছিল মনুষ্য সকলি বলে যে রামেশ্বর মহাদেব কি জয়, সকলি বলতে লাগলো। তখন দেবতারা সেখানে বললেন যে সে তা বলো না, রামেশ্বর মানে রামের ঈশ্বর, রামস্য ঈশ্বর এইটা ঠিক নয়, তোমরা যে বলছ রামস্য সৌ ঈশ্বর, রামও যে ঈশ্বর আর ইনিও ঈশ্বর, দুজনকে বরাবর করলো দেবতারা, তারাও দেবতারাও এই তত্ত্ব জানে না। তখন শঙ্করের লিঙ্গ ফেটে গেল আর খুব রাম যশ ঈশ্বর স রাম, রাম যাহার ঈশ্বর সেই যে হরি হর তারও হচ্ছেন ঈশ্বরকে এই রামচন্দ্র। অত সব দিকে দেখলে বুঝতে পারা যায় যে রাম কৃষ্ণ এক তত্ত্ব, শঙ্কর তার হচ্ছেন আরাধক, তিনি হচ্ছেন গুরু তত্ত্ব রূপেতে তাকে গুরু বলা হয়েছে, আর এদের প্রিয় হওয়াতে তাকে হরিহর এক আত্মা মাত্র বলা হয়েছে। এই জন্য এইসবগুলি বিচার করে আমরা শঙ্করকে আরাধনা করব, যদি তা না করি তাহলে দশানন রামন, রামন কি করেছিল নিজের মুন্ড কেটে দিয়ে যজ্ঞেতে আহুতি দিয়েছিল, শঙ্কর তাকে বর দিয়েছে তোমার গলা কেউ কাটতে পারবে না, তুমি মরবে না, না কিন্তু তার গতি কি হলো, সীতাকে চুরি করে নিয়ে আসলো এই অসুর ওই বলেতে, আর রামচন্দ্রের ভগবত তত্ত্বের বিরোধ করলো, তার সবংশে কত এক লাখ পুত্র আবার সবা লাখ নাতি, বংশেতে কেউ থাকলো না দিবার জন্য দিবা বাতি, কেউ দিবা বাতি দেওয়ার জন্য তার বংশেতে কেউ থাকলো না। রামচন্দ্র ভগবত তত্ত্বকে বিরোধ করে আর শঙ্করে যারা পূজা করবে ওদেরই মতন অবস্থা হবে। আপনারা রামন জরাসন্ধ কংস এইসবগুলি নাম শুনেছেন, এমনকি ভস্মাসুর শঙ্করের থেকে বর নিল, কিসের জন্য বর নিল, যে যার হাতে মাথাতে হাত দিয়ে দিই সেটি মরে যাবে পুড়ে যাবে, শঙ্কর কিছু বুঝে না শুনে ভোলানাথ তিনি বলছে যাই ও মস্তু এই প্রকারে হোক। তারপরে সেটি দেখলো যে শঙ্কর থাকলে পার্বতীকে হরণ করা যাবে না, এই জন্য সেটি কি করলো শঙ্করের উপরেতে হাত দিয়ে দেখছে যে সে তুমি মরে গেলে তারপর সহজ রূপেতে পার্বতীকে হরণ করব। শিব পালাইতে লাগলো, পালাইতে পালাইতে পৃথিবীতে চারোদিকে ঘুরিয়ে বেড়াচ্ছে, তখন হঠাৎ করে ভগবানকে ডাকলো, ভগবান একটি বটু রূপ ধারণ করে সেখানে উপস্থিত হলেন, তিনি শঙ্কর যখন আগে পালিয়ে গেলেন তখন ভস্মাসুর আসছে তাকে খুঁজতে খুঁজতে, ভগবান তাকে জিজ্ঞাসা করলেন তুমি কোথায় যাচ্ছ, আমি শঙ্করের দিকে গেছেন কি? আত কিসের জন্য খোঁজছ? তো সে বর দিয়েছে যার হাতে মাথায় হাত দিব সেটি মরে যান, তা আমি সেই জন্য খোঁজছি। তো তুমি একটি পাগল ও সে একটি পাগল, তাহার কথাকে কোনো বিশ্বাস আছে? না থাকে তুমি বিশ্বাস আমার কথাতে, তুমি বিশ্বাস করে তুমি মাথায় হাত তো দাও তো দেখো তো এখানে পরীক্ষা হয়ে যাবে। তখন তাহার মায়াতে মাথা ভুলিয়ে দিলে, যখনই নিজে মাথাতে দেখতে যাচ্ছে পরীক্ষা তখনই পুড়ে গিয়ে ছাই হয়ে গেল। তো যারা এই সব তত্ত্ব না জেনে শঙ্করকে সাক্ষাৎ কৃষ্ণ অথবা রাম অথবা ভগবান বলবেন তাহাদের এই দুর্দশা হয়। কংসের আপনার জানেন ওইখানেতে রঙ্গেশ্বর মহাদেব আছেন মথুরাতে, কৃষ্ণকে মারবার জন্য তিনি রঙ্গেশ্বর আরাধনা করত, আর সেই কৃষ্ণকে ডাকা হলো অক্রূর দ্বারা, আর কৃষ্ণের দ্বারা তাহার বধ হলো, তিনি রক্ষা করলেন না। এই জন্য শঙ্করকে সবসময় গুরু তত্ত্ব বলে জানবেন এবং সে তাকে সম্মান দিবেন। এমনকি শঙ্কর সম্বন্ধে সনাতন গোস্বামী বলেছেন কি, বৃন্দাবনামনি পতে জয় সোম সোম মৌলে সনক সনন্দন সনাতন নারদেড্য গোপীশ্বর ব্রজবিলাস যুগাঙ্ঘ্রি পদ্মে প্রেম প্রয়চ্ছ নিরুপাধি নমোস নমস্তে। ইনি গোপী প্রেম দেন, ওইখানে যদি কেউ আরাধনা করে তাহলে যে বস্তু দেবার জন্য চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন উনি সহজ ভাবে ওখানে দিয়ে দিবেন, আর নচেত যদি তাহার নিকটতে স্ত্রী পুত্র পরিবার ধন জন আর সংসারে বৈভব মুক্তি ইত্যাদি পাওয়া যায় তাহলে ওই রাবণ জরাসন্ধ কংস ভস্মাসুর এই দুরকম দুর্দশা হবে। আরো বহু সব কথা বলবার আছে, আমরা পরবর্তীকালে তো বলবো, অনেক বিলম্ব হয়ে যাবে। এখানে থেকে আমরা হরিহর ক্ষেত্রকে এখানে প্রণাম করে আর মধ্যদ্বীপকে এখানে মজিদা গ্রাম হংস বাহন যেখানেতে শঙ্কর হংসের উপরেতে চড়ে তাহার গৌরচন্দ্রের আরাধনা করেছিলেন, একটি ব্রাহ্মণ এখানে পুষ্করে খুব পূজা আরাধনা করত, সেটি তাকে দর্শন করবার জন্য পুষ্করে যাবে, তখন এইখানেতে পুষ্কর নিজেই থেকে প্রকটিত হয়ে তাকে বলেছিলেন এইখানে তো তুমি গৌরের আরাধনা করো, এখানে পৃথিবীর যত রকমের তীর্থ মহাতীর্থ সব এই গৌরধামেতে তার আরাধনা করবার জন্য এসেছে। এমনকি যত পরিকর আছেন প্রত্যেক লীলার প্রত্যেক অবতার আর অবতারও এই ধামেতে তারা আছেন, অত এই ধাম থেকে শ্রেষ্ঠ কোনো ধাম নেই। এইখানে তুমি মহাপ্রভু তুমি শ্রী চৈতন্য মহাপ্রভু আরাধনা করো। তখন দেখলেন যে সে ওই পুষ্করও সেখানেতে এসে গেলেন আর গৌরচন্দ্রের তিনি দর্শন করলেন, সেইখানে ব্রহ্মা শঙ্কর ইত্যাদি দেবতারা উচ্চ হট্টেতে তাহার আরাধনা করত, পাশেতে পঞ্চবেণী, পঞ্চবেণী মানে এখানে গঙ্গা যমুনা সরস্বতী অলকানন্দা আর মন্দাকিনী এই পাঁচটি নদী এইখানেতে একত্রিত হয়ে গৌরচন্দ্রের সেবা করছে আর জগতের সকলের পাপ তাপ হরণ করে দিয়ে এই গৌর প্রেমীতে তাহাকে দিচ্ছে। এই সব স্থান এই পৃথিবীতে এইরকম হয় কোনো স্থান নাই, যদি অন্য কোনো তীর্থ থাকে কলিকালেতে তাহাদের প্রভাব নিস্তেজ আর এই এই গৌরধামেরই প্রভাব বেশি। অতএব আপনার শ্রদ্ধা করে দিয়ে কোনো রকম সন্দেহ না করে গৌরচন্দ্রের উপাসনা করুন, গৌরকে উপাসনা করে সহজ ভাবেতে রাধা কৃষ্ণের যুগলই পাওয়া। দাস ভাবতে তাহার যারা সেবা করবে গৌরচন্দ্রের তাহারা ওই রসেতে তাহারা ওখানে ওই রাধা আর কৃষ্ণকে দর্শন করবেন। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করি। আপনার এখানেতে গৌরচন্দ্রের গৌর প্রেমানন্দে
এখানে কি আবির্ভূত হয়েছিল নাকি হয়েছিল কে কে বলে দিছে এই যে সিংহ লীলা পাঞ্জাব প্রদেশে সিংহপুরেতে হয়েছিল, বহু লোক সব এইটাকে অনুমোদন করে। আবার বহু লোক আছেন মাদ্রাসের নিকটে দক্ষিণ প্রদেশে কোন নৃসিংহপুরম বলে একটা জায়গা আছে, ওখানেতে নৃসিংহদেবের বিশাল মূর্তি আছে, আর সেইখানে বলা হয় ওইখানে নৃসিংহদেব প্রকৃত হয়ে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন, ধৈর্যদৃষ্টি ব্যবহার করেছিলেন। আবার একজন পাঙ্গাল নৃসিংহ আছেন, আবার একজন জিয়া নৃসিংহ, কতগুলি লোক নৃসিংহ, এই মধ্যে কমটি সত্য, কমটিরা সত্য, সবটা সত্য, কিরকম ভাবে সবটা সত্য, এক এক কল্পেতে এক এক জায়গাতে তিনি এই সবগুলি লীলা প্রকাশ করেছেন, এই জন্য সবটাই সত্য। আর নৃসিংহদেব পরম দয়ালু, ভক্তি রক্ষা করছেন তিনি, ভক্তের বিরুদ্ধে যত রকম হয়েছে অপরাধ ইত্যাদি আছে আর বিঘ্ন আছে সকলকে বিনাশ করেন, আইন শুদ্ধা ভক্তি হৃদয়তে প্রবিষ্ট করা, এই জন্য এই হরিহর ক্ষেত্রে নৃসিংহ ক্ষেত্রে নৃসিংহপল্লীতে আমরা এসেছি, এইখানে কে নিকটেতে উচ্চ ঘর ছিল, ঘর বাড়ি ছিল, দেবতারা লক্ষ লক্ষ দেবতা এইখানে নৃসিংহদেবের আরাধনা করে, আবার তাহার কৃপাতে গৌরচন্দ্রের দর্শন পেয়েছিল, এই জন্য আমরা প্রতি বছর গুরু মহারাজের পাদপদ্মেতে অঙ্গত হয়ে এখানে আসি, এবং তাহারই কৃপাতে আমাদের সব পরিক্রমা বিঘ্ন ইত্যাদি দূর হয়ে যায়। আমরা মনে করেছিলাম যে কয়েকদিন যে মেঘ হয়েছিল আর ঠান্ডা পড়েছিল তাতে ভয় লাগছিল যে হয়তো বর্ষা হয়ে গিয়ে সব বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা দেখলাম নৃসিংহদেবের কৃপাতে আমাদের আশবাতে সঙ্গে সঙ্গে আবার রৌদ উঠলো, আর এই প্রসাদ পাওয়ার সময় মনে করছিলাম যে কোথায় আমরা বসবো, চারিদিকে তো রৌদ আছে, কিন্তু একটু প্রার্থনা করাতে সঙ্গে সঙ্গে দেখুন ছায়া, আপনারা যেখানে স্থান পাবেন সেইখানে আপনারা বসে যান, এখানে প্রচুর জায়গা আছে পিছনে, আপনার লাইন দিয়ে এখানে আপনারা বসে যান, গৌর প্রণাম। পবিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো মহাবসন্নায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনাম আমরা যে স্থানে এসেছি সেটি হচ্ছে ঋতুদ্বীপ, তার সম্বন্ধে পূজ্যপাত্র বিক্রম মহারাজ আপনাদের নিকটেতে বেশ সার গর্ভিত তত্ত্ব ইত্যাদি সম্বন্ধিত হরিকথা পরিবেশন করেছে, এটিকে বলবার কিছু বিশেষ কথা নাই, তিনি প্রারম্ভ থেকে শেষ পর্যন্ত সবই কথা আপনাদেরকে নিকটেতে পরিবেশন করেছেন। এই স্থান আমরা যেখানে এসেছি এটা কোল দ্বীপের অন্তর্গত গঙ্গা নদীর ধারেটা পড়ে, তাহার উত্তর অংশ আর দক্ষিণ অংশ আছে। আমরা উত্তর অংশেতে গোবর্ধন আমাদের মঠের ও পারেতে কোল দ্বীপ পর্বতাক্ষ আমরা ওই প্রৌঢ় মায়াতলা ইত্যাদিতে ছেড়ে এসেছি, আর ও পারেতেই বহুলা বন তাহাকে বলা হয়। এ পারেতে ঘরি কোল ইত্যাদি যেগুলি রয়েছে, এমনকি সমুদ্র গড়ি পর্যন্ত চাপাহাটি, এই সবগুলি কোল দ্বীপের অন্তর্গত। মাঝখানে এইখান থেকে আরম্ভ করে এই পাঁচটা হচ্ছে ঋতুদ্বীপ। ঋতুদ্বীপকে বলা হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড। আমরা যখন কালকে যাব ওদিকে তখন দেখবেন অত্যন্ত সুন্দর মনোহর প্রকৃতি ওখানে রূপ ধারণ করে, মহাপ্রভু তার সেবা করছে। ষড় ঋতু এখানে সবসময় বিরাজমান। পূজ্যপাদ বামুন মহারাজ, ত্রিবিক্রম মহারাজ, আপনাদের ভক্তি বিনোদ ঠাকুর এই রকম সকলই অর্জন করে। ঠিক দেখলে অবিকলি মনে হবে যে সেইটা রাধা কুণ্ড শ্যামকুণ্ড। সেখানেতে আছে তমাল এবং কদম্ব বৃক্ষ সব, তার কুঞ্জ সব নানা প্রকার। আর এইখানেতে আম্র কুঞ্জ, সেখানেতে ময়ূর কে কা কে কা করে, সেখানে কোকিল আর অন্য পক্ষীগণ সবগুলি শব্দ করে রাধা কৃষ্ণ রাধে রাধে বলে। আর এখানেতে কোকিল আম্র কুঞ্জেতে বসে গৌর গৌর তারা সবগুলি বর্ণন করে। ষড় ঋতু সবসময় এখানেতে প্রকাশিত, বিশেষ করে ষড় ঋতুর মধ্যেও আবার বসন্তী ঋতু সবগুলিকে ক্রোড়ি ফুট করে দিয়ে এই মহাপ্রভু সেবা করে। এই স্থান সম্বন্ধে তিনি বলছেন, বৈকুণ্ঠাদপি সোদরাত্মজবৃতা দ্বারাবতী যা প্রিয়া যত্র শ্রী সতনিন্দি পট্ট মহিষ্য বৃন্দৈ প্রভুকেলতি প্রেম ক্ষেত্রমপি অসৌ তত শ্রেষ্ঠা মথুরা হরে জন্মত যত্র শ্রী ব্রজ এব রাজে তরান্তামি ও নিত্যম ভজে। অন্য ধামের কথাই বা কি, যে সমস্ত এমনকি বৈকুণ্ঠের অপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে রামের ধাম অযোধ্যা, যেখানে হনুমান তার আমি এই 16,000 মহিষীগণকে আমি প্রতিজ্ঞা করে বলেছি যে তুমি আমার সবচেয়ে অধিক প্রিয়। এখন যদি আমি কেউকে এক চেয়ে দিই তাহলে বাকি 16,107 জনের মান হয়ে যাবে। এখন আমি কি করি, কাকে প্রসন্ন করি, কাকে রুষ্ট করি? তখন তিনি নারদ বলছে যে প্রভু আর বিলম্ব করবেন না, আমাকে যেতে হবে অনেক দূর, আপনি তো তাড়াতাড়ি করে আমার দিয়ে আমার মন ভাঙ্গুন, আমি বুঝি যে সে আপনার সবচেয়ে প্রিয় আছে। তখন অনেক ভেবে চিনতে কৃষ্ণ এটি রুক্মিণীর হাতে থেকে নিয়ে দিয়েছে। রুক্মিণীর একবারে সৌভাগ্য বেশি, তিনি অত্যন্ত প্রসন্ন হলেন। বাকি কিন্তু সকলের মুখ একেবারেতে
হয়ে গেল।
তারপর যে এই কি এই সব বিলাস বৈকুণ্ঠে আছে না ওখানে অযোধ্যা ইত্যাদিতে আছে, এই সব গলি ওখানে নাই সব লীলা, এমনকি বৈকুণ্ঠ ইত্যাদিতে জন্মারই লীলা নাই, তদপেক্ষা আরো সব বহু বিলাসের কথা ক্রীড়া ইত্যাদির কথা সে দ্বারকাতে রয়েছে, কিন্তু দ্বারকাতে তাহার জন্ম হয় নাই। সেখানে ঐশ্বর্য এত অধিক যে এই সবগুলি বিলাস ইত্যাদি হতে পারে না। কৃষ্ণ একই মথুরার মহাত্মা, সেই মথুরা মন্ডলের ভিতরে মথুরার মহাত্মা তো কেন বেশি জন্মের জন্য জন্ম হয়েছে বটে, কিন্তু তাহার দুইটি জন্ম, এইটা মথুরাতে জন্ম তাহার গৌণ প্রধান বলা আছে এই জন্য যে ব্রজেতারাম এই মাথুর মন্ডলের ভিতরেতে এই ব্রজে আছে, গোকুল আছে, বৃন্দাবন আছে, এই জন্য মথুরা মন্ডলের অত মাহাত্ম্য ব্রজের জন্য। যদি ব্রজকে মাথুর মন্ডল থেকে বাহার করে দেওয়া যায় তাহলে আর ব্রজের কোনো কিছু ওইখানে তাহার জন্ম ইত্যাদি আছে। তারা আরো সব সখাগণকে নিয়ে কত রকমের ক্রীড়া করেছেন, ইত্যাদি রস আস্বাদন করেছেন এই মথুরা মধ্যে। এই জন্য মথুরা মন্ডল সব থেকে শ্রেষ্ঠ, এমনকি বৈকুণ্ঠ দ্বারকা মথুরাপুরী অপেক্ষা ব্রজ শ্রেষ্ঠ। তদপেক্ষা আরো আর একটা বিচার সেখানেতে বলছেন আমাদের রঘুনাথ গোস্বামী, কিরূপ গোস্বামী বলছেন বৈকুণ্ঠাৎ বড়া মধুপুরী তত্রাপি রাসোৎসবাৎ বৃন্দারণ্য উদার পাণি রমণাৎ তত্রাপি গোবর্ধন রাধাকুণ্ডম ইহাপি গোকুলপতে প্রেমামৃতা প্লাবনা পূর্যাদর্শ বিরাজিতো গিরিতটে সেবাং বিবেকী নগর। গোস্বামী পাঠ করেন পরম দয়ালু তাহারা এই সবগুলি বিচার আমাদেরকে দিচ্ছেন যে বৈকুণ্ঠাৎ বড়া মধুপুরী, বৈকুণ্ঠাৎ জানা জনিতা মধুপুরী, বৈকুণ্ঠ থেকে বেশি শ্রেষ্ঠ জনিতা তার জন্ম হয়েছে কোথায়? এই
মাথুর মন্ডল,
মাথুর মন্ডলে গোকুল ইত্যাদি। আবার তার থেকে শ্রেষ্ঠ কি? রাসের জন্য বৃন্দাবন, আর কোথাও রাস হয় নাই, দ্বারকাতে রাস হয় নাই, মথুরাতে রাস হয় নাই, অযোধ্যাতে রাসের মধ্যে একটা বৈশিষ্ট্য এই পঞ্চায়েতি রাস, পঞ্চায়েতি রাস মানে সেখানে সাধক সিদ্ধ ইত্যাদি সব বৃন্দাবনেতে জন্মগ্রহণ করবার তখন সুযোগ পেয়েছে, যাহার যেরকম অধিকার সেই রকম হতে কৃষ্ণের সেবা সবগুলি তার ওই যোগ্যতা অনুসারে করেছে। কতগুলি যারা আছেন গোপীগণের মধ্যেও তারা সাধক যারা আছে, যারা সিদ্ধ হয়েছে, যারা শ্রীমতী রাধিকার কায় ব্যূহ ললিতা বিশাখা চিত্রা ইত্যাদি, আবার কতগুলি আছেন যারা জীবতত্ত্ব তারা সাধন করে সাধন থেকে সিদ্ধ হয়েছেন, আবার কতগুলি শ্রুতিচারা ইত্যাদি উপনিষদ চারি এই সবগুলি গোপী যৌতুকী অযৌতুকী বহু রকম আছে। এদের সকলই সুযোগ কৃষ্ণ দিয়েছেন। এমনকি জনকপুরী যে সব সীতাকে স্বর্ণ সীতা তিনি করেছেন, প্রতি বছরে যজ্ঞ করতেন রামচন্দ্র শেষ বয়সে, সেই সমস্ত গুলিকে প্রাণ প্রতিষ্ঠা করবার সময় তারা একেবারে সে বিগ্রহ ঠিক নয়, সে একবার সীতাই মতন হয়ে ওরাও প্রার্থনা রামচন্দ্রজিকে করেছেন। আর জনকপুরী যারা সব রাজদুলারি রাজকন্যাগণ সীতা দেবী সৌভাগ্য দেখে রামচন্দ্রের রূপে আকর্ষিত হয়ে তাহার সঙ্গে মিলিত হওয়ার জন্য যারা চেষ্টা করেছিলেন প্রার্থনা করেছিলেন তাহাদেরকেও আবার সুযোগ দিয়েছে। তোমরা কৃষ্ণ লীলাতে ওখানে গোপী গৃহেতে জন্মগ্রহণ করে দিয়ে আমার কৃপা তোমরা লাভ করে আর রাসের মধ্যে প্রবেশ করো। ওরাও সব বহু রকমের আসে বৃন্দাবনেতে কার্তিক মাসের প্রথমে কি কৃষ্ণ সকলের নিকটে আত্মস্বরূপ প্রকাশ করে আর সকলের সঙ্গে নিত্য ইত্যাদি করছে, তখন তাহার মান হয়ে গেল। অন্য গোপীগণের সৌভাগ্য মত হলো যে কৃষ্ণ আমার সঙ্গেই একমাত্র ক্রীড়া বিরাজ করছে, সকলই মনে করছে যে কেবলমাত্র আমার সঙ্গে। আর শ্রীমতী দেখছেন নিজের দিকে তখন কৃষ্ণ তাহার কাছে, অন্যদিকে দেখছেন তো তাহার সঙ্গে, তখন তাহার মান হয়েছে।